নাইলা চৌধুরী, আপনি বর্তমানে সান ডিয়েগোতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড ইনোভেশন কার্যক্রমের পরিচালক। এর অধীনে আপনারা কি ধরনের কাজ করেন, এই কার্যক্রমের লক্ষ্যটা কি?
ধন্যবাদ। জি, আমি গত 10 মাস ধরে এখানে একটা ইউনিভার্সিটি অফ সান ডিয়েগো, তাদের মুখ্য এখন উদ্দেশ্য হচ্ছে সমাজকে কিভাবে ছাত্রছাত্রীদের কাছে নিয়ে আসতে পারে, ছাত্রছাত্রীরা কিভাবে সমাজের সাথে মিলে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে পারে। কারণ ভবিষ্যৎটা এমনই যে লিডার যদি হয় তাহলে ট্রান্সফরমেশন লিডারশিপ লাগবে উইথ এ কজ, ওই উদ্দেশ্য নিয়ে আমাদের এই বিভাগটা তৈরি করা। আর আমারও লক্ষ্য এখন যে আমরা সমাজকে কিভাবে, বিশেষ করে সমাজে যারা ডিপ্রাইভড আছে, যারা বেশিরভাগ আমেরিকার মতন জায়গায় তাদের রোজগার $500-এর নিচে, ওদের দিকে আমরা মুখ্য উদ্দেশ্য করে এই প্রজেক্টটা শুরু করছি।
তার মানেটা কি যে যারা ছাত্রছাত্রীরা আপনাদের ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের, তারা কিভাবে সমাজে নেতৃত্ব দিতে পারবে এবং সমাজকে বা সামাজিক উন্নয়ন সাধন করতে পারবে, সেটাই তাদের শেখানো?
জি, আর লিডারশিপের মধ্যে আমাদের খুব এখন ফোকাস হচ্ছে লাভ এন্ড কম্প্যাশন দিয়ে কিভাবে একটা লিডার তৈরি হতে পারে। আর বিশ্বে সব লিডারশিপের মধ্যেই এখন কম্প্যাশনটা নিয়ে আসা হচ্ছে, যারা মানুষ মানুষের জন্য যারা অনুভব করে তারাই ভালোভাবে লিড করতে পারবে।
উইমেন ফর এম্পাওয়ারমেন্ট এবং অ্যালায়েন্স ফর এম্পাওয়ারমেন্ট, এই দুটি প্রতিষ্ঠানের আপনি প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন। প্রতিষ্ঠানের নাম শুনে যেটা মনে হয় তা হচ্ছে নারীদের ক্ষমতায়নই এর প্রধান লক্ষ্য, তাই কি? এ সম্পর্কে একটু বলুন।
জি, আমাদের লক্ষ্য, আমরা উইমেন ফর এম্পাওয়ারমেন্ট বেশিরভাগ ওয়াশিংটন ডিসি আর আফ্রিকাতে কাজ করছি, আফ্রিকার কিছু জায়গায় ফার্স্ট লেডিদের সাথে। সব দেশেই আমরা, আমাদের ফোকাস হচ্ছে মহিলা আর মেইনলি উইমেন, গার্লস আর ইউথের উপরে, আর ওদেরকে ক্ষমতায়ন করা। আর যাদের সাথে আমরা কাজ করছি ওরা $5-এর নিচে তাদের আর্নিং মাসে, আমাদের লক্ষ্য হচ্ছে ওদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে ওদের স্কিল ডেভেলপ করা যায়, ওদের সাথে থেকে ওদেরকেই দক্ষ করা, যাতে ওরা চ্যারিটির উপর না থাকে, ওরা নিজেরই একটা ডিগনিফাইড জীবন যেন নিজেরাই করে নিতে পারে। এটা কিন্তু একটা লোনের উপর বেস করে তাদেরকে এই ব্যবসাটা শেখানো হয়। তো আমাদের একটা কথা আমার আগেই বলা উচিত ছিল, আমার, আমি লোটাস বলি যে শাপলা ফুল আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এটা আমি কেন বলি, কারণ আমি যখন বাংলাদেশে যখন কাজ করতাম, আমি অন্তত 10,000 গ্রামে কাজ করেছি আমার জীবনে, যখন আমি হাঁটতাম তখন প্রকৃতি আমাকে একটা শিক্ষা দিয়েছে। আমি চারিদিকে দেখতাম শাপলা ফুল, ডোবার মধ্যে, পুকুরে, তখন আমি চিন্তা করতাম শাপলা যদি এত কাদার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে ফুটে উঠে, যার জীবন যেমনই হোক ওটার উপর আমাদের কোনো দখল নেই, কিন্তু আমরা ফুলের থেকে কি শিখতে পারি যে জীবনে যাই হয় আমরা উই উইল বি এম্পাওয়ার্ড, আমরা একজন আরেকজনকে ক্ষমতায়ন করব।
বাংলাদেশে টেলি কনসাল্ট গ্রুপ প্রতিষ্ঠানটি আপনি শুরু করেন, সেখানে কি ধরনের কাজ হয়?
টেলি কনসাল্ট গ্রুপটা আমরা গত 15 বছর ধরে শুরু হয়েছে, প্রথমত অ্যাসিড সার্ভাইভারদেরকে নিয়ে আর ডোমেস্টিক সার্ভাইভারদেরকে নিয়ে, যারা ভায়োলেন্স আর অ্যাবিউজ, যারা ওদেরকে নিয়ে আমরা ওদেরকে আইটি শিক্ষা, টেলিফোন কল সেন্টারে কিভাবে ব্যাকএন্ড কাজ করতে পারে আর কিভাবে ফাইলিং আর কম্পিউটার ব্যবহার করতে পারে, কারণ ওরা বেশিরভাগ গার্মেন্ট এর মহিলারা ছিল, ওরা ধরেন $500-এর, মানে কি $100-এর নিচেও রোজগার করেছে, কিন্তু আমরা ওদেরকে আইটি শিক্ষা দিয়ে $500 থেকে $1,000 মাসে, মাসিক আয়ে নিয়ে গেছি, আর অনেকের অফিস আদালতে তারা ব্যাকএন্ড কাজ করতে যেতে পারে ওইভাবে ওদেরকে শিক্ষা দিয়েছি। আমরা এখন কিছুটা ওদেরকেও চাকরি দিয়েছি আর অন্যান্য ইউথদেরকেও, আইএলওর সাথে আমরা একটা কল সেন্টার করছি গভর্নমেন্টের সাথে, অন্তত 200 জন কাজ করছে ওটাতে।
আচ্ছা, এটা কি শুধু ঢাকায় না বাংলাদেশের বিভিন্ন শহরে?
না, এটা শুধু ঢাকায়।
আচ্ছা, আপনি তো এখন ঢাকায় না, আপনি এখন আমেরিকাতে আছেন, তাহলে প্রতিষ্ঠানটি কিভাবে চলছে?
প্রতিষ্ঠানটা চলছে, আমরা যাদের সাথে শুরু করেছি ওরা সবাই আছে ওখানে, আমার আগের ম্যানেজমেন্ট, ওরা শেয়ার হোল্ডার, ওরাই চালাচ্ছে।
আচ্ছা,
আর আমি প্রত্যেক মাসে তো একটা কমিটি মিটিং করি, কিন্তু সপ্তাহে আর যে কোনো সময় আমরা স্কাইপ কল করে আমি ওদের জন্য ওদের সাথে থাকি।
আচ্ছা, জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আপনি জড়িত, সে সম্পর্কে একটু বিস্তারিত বলবেন।
জাতিসংঘের সাথে আমি গত 10 বছর ধরে জড়িত, বিশেষ করে ইউএন ওমেন, ইউএন গ্লোবাল কম্প্যাক্টের সাথে অ্যাডভাইজারি রোলে আমি করি। ওখানে বিশ্বের যত কাজ চলছে, যেটা বিশেষ করে মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য, ওগুলোর মধ্যে যখন প্রজেক্ট একটা হচ্ছে, যখন একটা গ্লোবাল ফান্ড দেওয়া হয়, আর কি ধরনের কাজ করলে তারা ক্ষমতায়ন হবে, এই এই বিষয়ে বিশেষ করে আমাকে ওরা জড়িত করে। আর আমি ধরেন কোয়ার্টারে একবার নিউ ইয়র্কে আসি আর ওদের সাথে কোয়ার্টারলি মিটিং এ যোগদান করি।
আচ্ছা, কোনো বিশেষ কোনো কার্যক্রমের কথা বলবেন ইউএনের, জাতিসংঘের?
জি, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপাল যেটা ইউএন ওমেন করছে, ওটার আমি অ্যাম্বাসেডর বহুদিন ধরেই। তো 7টা বিষয়ে বিশেষ করে ওরা অর্গানাইজেশন, নন প্রফিট, ফর প্রফিট, গভর্নমেন্ট অর্গানাইজেশনকে জড়িত করছে, খুব বিশাল বড় বড় অর্গানাইজেশনকেও জড়িত করছে, আর ইউনিভার্সিটিদেরকে। ওটা হচ্ছে মহিলাদেরকে কিভাবে সমান ইকুইটি, ডাইভার্সিটি আর ইনক্লুশন করলে একটা অর্গানাইজেশন কিভাবে সার্থক হতে পারে, ওটার পিছনে এই প্রিন্সিপালগুলো। ইকুয়াল অপরচুনিটি দিলে কিভাবে বিশ্বে উন্নতি হবে, ওটাই মূল লক্ষ্য।
গ্রামীণ ফোনের প্রথম মহিলা পরিচালক আপনি, ওই প্রতিষ্ঠানে আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন।
জি, গ্রামীণ ফোন যখন 3 মাসের, তখন আমি নরওয়েজিয়ানরা আমাকে প্রথম ডিরেক্টর হিসাবে ওখানে নিয়োগ করে। আমি আমার থাকাকালীন আমরা 10,000 জব ক্রিয়েট করি, স্পেশালি কল সেন্টারে। আর তার মধ্যে প্রথম আমরা শুরু করি যে ইকুয়াল অপরচুনিটি, যে মহিলা পুরুষ সমান ভাগ হতে হবে, অ্যাজ এ হিউম্যান রিসোর্স পলিসি, যে মহিলাদেরকে সুযোগ দিতে হবে, মহিলাদেরকে শিক্ষা স্কিল ডেভেলপ করে টেলিফোনে চাকরির জায়গা করে দিতে হবে।
গ্রামীণ ফোনের যে মুখ্য উদ্দেশ্য, সে সম্পর্কে একটু বলবেন, কেমন করে সেই কার্যক্রমগুলো অন্য জায়গায় আবার করা গেছে?
আমার একটা যেটা ছিল, ওটা হচ্ছে ভিলেজ ফোন ডেভেলপমেন্ট, যেটার জন্য আমি পরে নোবেল পিস প্রাইজ পাই, ওটা আমি 7 বছর হেড করেছি, আর যার জন্য গ্রামে এত কাজ করেছি। ওটাকেই আবার টেলিনর, যেহেতু টেলিনর মেইন ফান্ড ডোনার ছিল, ওরাই তখন তারপর এটাকে রেপ্লিকেট করার জন্য আমাকে অস্ত্র নিয়ে যায় 2003 সালে।
তারপরে সেখানেও কি আপনি ওই কাজ করেছেন?
জি, ওখান থেকে আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, পাকিস্তান, কিছুটা ইন্ডিয়াতে, এরকম বেশ অনেকগুলো দেশে আমরা রেপ্লিকেট করি। বাংলাদেশের সাফল্য দেখেই ওরা কিন্তু এই সব দেশে ইনভেস্ট করার সাহসটা পায়।
ও যেসব দেশের নাম বললেন, সেখানে কি রকম সফল হয়েছে এই গ্রামীণ ফোন?
গ্রামীণ ফোন নামে যায়নি, ওরা ওরা টেলিনর, গ্রামীণ ফোনের যারা মূল যারা ফান্ড দিয়েছিলেন টেলিনর, ওরাই ওরা নিয়ে যায়, গ্রামীণ ফোনের প্রজেক্ট গুলোকে রেপ্লিকেট করে, আর গ্রামীণ ফোন তাদের রোল মডেল ছিল। তো এইভাবে সব জায়গায় তারা ধরেন থার্ড ফোর্থ এন্ট্রি অ্যাজ মোবাইল জিএসএম অপারেটর ঢুকে, কিন্তু তারপর হয় নাম্বার 1 হয়ে যায় বা নাম্বার 2। ওরা সাংঘাতিক ভাবে 16টা দেশে দেয়ার লিডিং নাও, কিন্তু বাংলাদেশ ছিল প্রথম তাদের এক্সাম্পল অফ সাকসেস।
ভারতে অমৃতা ইউনিভার্সিটি, কেনিয়ায় জয়ফুল উইমেন, ফ্যাশন ফর ডেভেলপমেন্ট, এসব প্রতিষ্ঠানের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, এইসব সংগঠন সম্পর্কে একটু বলবেন।
জি, জয়ফুল ওমেন, হার এক্সেলেন্সি রেচেল রুটো ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, উনি চালান। আমরা যখন শুরু করি 10,000 মহিলাকে নিয়ে আমরা শুরু করি, ওনারা তখন ওটাকে টেবল ব্যাংকিং বলে, যে আমরা প্রজেক্ট শিখাবো একটা গ্রামের মধ্যে মহিলাদেরকে নিয়ে, মহিলাদেরকেই চাকরি দিয়ে, মহিলাদেরকে দিয়ে ওই ব্যবসাটা শুরু করা কিভাবে করা যায়। এই 10,000 মহিলা গত 6 বছরে এখন 1.5 মিলিয়ন মহিলার 80,000 প্রজেক্ট চলছে ওখানে।
আর ফ্যাশন ফর ডেভেলপমেন্ট?
জি, ফ্যাশন ফর ডেভেলপমেন্ট শুরু হয় ইভি এভাঞ্জেলো বলে একজন গ্রিক মহিলা, নিউ ইয়র্কে থাকেন, আর এটার চেয়ারম্যান হচ্ছে ম্যাডাম বাংকিমুন, যিনি ইউএন সেক্রেটারি জেনারেল বাংকিমুনের স্ত্রী, উনি চেয়ার করেন গত 5 বছর ধরে। যখন বিশ্বের সব প্রেসিডেন্টরা ইউএনএ আসেন সেপ্টেম্বর মাসে ফর ইউএন মান্থ, তখন তাদের সাথে তাদের স্ত্রীরা আসেন, উনাদেরকে কিভাবে এঙ্গেজ করা যায় টু গিভ ব্যাক টু সোসাইটি এই লাঞ্চেনটা শুরু হয় ওটা দিয়ে। তো সব ফার্স্ট লেডিরাই এই লাঞ্চেনে আসে, এই লাঞ্চেনটা স্পন্সার্ড হয়, খুব বিখ্যাত সব ডিজাইনাররা করেন, তাদের মধ্যে নাম করা হচ্ছে ডনা ক্যারেন, টরি বার্চ, টমি হিল ফিগার, এরকম অনেকেই আছেন, লিভিয়া ফার্স্ট, ওনারা সবাই মিলে গত 5 বছর ধরে তারা যেই ফান্ড তোলেন ওটা নিয়ে, আবার মেইনলি আফ্রিকা আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ফান্ড যায়, এক একজন বলে দেয় কি ধরনের প্রজেক্টে এগুলো যাবে। আর আমি যেহেতু প্রজেক্ট ডিরেক্টর ফ্যাশন ফর ডেভেলপমেন্টের জন্য, আমার সুযোগ হয় বাংলাদেশে আমার যা শিক্ষা হয়েছে, যা এক্সপিরিয়েন্স, এগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অন্যান্য দেশে আফ্রিকায় বিশেষ করে এটাকে শেয়ার করে ওদেরকে কিভাবে আমরা ক্ষমতায়ন করতে পারি।
আচ্ছা, নারী পাচার বা উইমেন ট্রাফিকিং, এটা একটা বড় সমস্যা এখন পৃথিবীতে, আপনি কি এ নিয়ে কাজ করছেন?
জি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন, কারণ আমরা মনে করি আমরা যদি পভার্টি এন্ড না করি এই বিরাট দিকটা কখনোই আমরা কাটিয়ে উঠতে পারবো না। কারণ এখন যে মডার্ন স্লেভারি নিয়ে চলছে এটা বিশ্বের সবচেয়ে বড় একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, আর নারীকে ক্ষমতায়ন না করলে এই স্লেভারির থেকে বার করা যাবে না, শিক্ষা না দিলে এই স্লেভারির থেকে বার করা যাবে না। আমাদের ইউনিভার্সিটি এখন খুব ফোকাসড একটা প্রোগ্রাম করার অ্যাবাউট অ্যাওয়ারনেস অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং, আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির সাথেও করছি, আমাদের সামনে 15 তারিখে একটা বড় প্রোগ্রাম আছে অ্যাবাউট মডার্ন স্লেভারি। সান ডিয়েগোর একটা সোশ্যাল ক্রাইসিস, ওয়েস্ট কোস্টে এটা একটা সোশ্যাল ক্রাইসিস, কারণ বর্ডার কাছে যে খুবই আপাতত 36টা ল্যাঙ্গুয়েজের মহিলাদের সাথে আমি কাজ করছি যারা দে হ্যাভ বিন হিউম্যান ট্রাফিকড এখানে, এটা শুধু এই দেশে না বিশ্বের একটা বিরাট সোশ্যাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো আমরা যত অ্যাওয়্যার করব, আর আমরা যে ভাবছি গরিবদের এটা হয় তা না, আমরা যখন কাজ করছি আমরা দেখছি শিক্ষিত মানুষ মহিলারা ইন্ডিয়ার থেকে এখানে পাচার, এখানে হিউম্যান ট্রাফিক হয়েছে, এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা সবাই মিলে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, অ্যাটলিস্ট মানুষ জানবে আর জেনে এটাতে সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি।
আপনার কি মনে হয় যে মহিলারা এখন আরো আগের তুলনায় অনেক বেশি সচেতন এসব ব্যাপারে?
সচেতনের সংখ্যা এখনো অনেক কম। আমি যদি একটা সময় থাকলে একটা উদাহরণ দিতে পারি যে শিক্ষিত মহিলারা কিভাবে এই দেশে হিউম্যান ট্রাফিক হয়েছে, আপনি আপনি সময় থাকলে আমাদের একটা নাইজেরিয়ান সুইডিশ মহিলা কিছুদিন আগে এখানে হিউম্যান ট্রাফিক হয়েছে, ও শিক্ষিত, ও সাংঘাতিক সুন্দর গান গায়, জার্মানিতে সে গান গাইত, কিন্তু ইন্টারনেটে সে একটা আমেরিকান ভদ্রলোকের সাথে ভালোবাসে, আর সে বলে তুমি আসো তোমাকে আমি এখানে একটা বিশ্বের সেরা সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করব। সে আসে, আসার পরে তার গান তো দূরের কথা, তারপর থেকে শি ওয়াজ সোল্ড আউট ইন হোটেলস, ফাইনালি সে অ্যাসাইলাম নিয়ে আমরা তাকে সাহায্য করছি, আবার সে এখন অ্যাসাইলাম সিকার। কিন্তু আমরা যে ভাবি শুধু শিক্ষা ছাড়া অশিক্ষিত বা এরকম মানুষরা পভার্টির জন্য দুর্ভিক্ষের জন্য এটাতে চলে আসতে পারে, আসলে তা নয়, এ কিন্তু একেবারেই শিক্ষিত। আমরা অনেকভাবে মহিলারা এটার মধ্যে পড়ে যেতে পারি আমরা যদি অ্যাওয়্যার না হই নিজেরা, একজন আরেকজনের সাথে কথা না বলি, ইনস্টিটিউট গুলোতে এটার ব্যাপারে একটা অ্যাওয়ারনেস না করি। আমরা কিন্তু এখন আমার এই বছরের লক্ষ্য 60,000 ছাত্রছাত্রীদের সামনে আমরা স্টোরি টেলিং আর অ্যাক্টিং করে রিয়েল স্টোরি কি হচ্ছে, কিভাবে ইনস্টিটিউট থেকে বাইরেরা স্টুডেন্টদেরকে কিনতে পারে, যখন ওরা বিদেশ থেকে আসে তখন কিন্তু অনেক কষ্ট করে বিদেশে ওদেরকে পড়তে পাঠায়, অনেক সময় পড়াশোনার পয়সার পরে কিন্তু খাওয়ার পয়সা দিতে পারে না ফ্যামিলি, তখন কিন্তু বাইরেরা চোখ দেয় যে কিভাবে কাউকে পয়সা দিয়ে অ্যালিওর করা যায়। আমাদের এখানে অনেক কিছুর ব্যাপারে আমাদের সচেতন হওয়ার সুযোগ আছে যাতে আমরা এটার মধ্যে না পড়ি। আমি নিজে পার্সোনালি মনে করি এটা আমার একটা জীবনের স্বপ্ন আর কমিটমেন্ট যে আমি এই কাজ করে যাব সবসময় যাতে মহিলা আর মেয়েদের আমি সাহায্য করতে পারি।
আপনি নারীদের ক্ষমতায়নের জন্য বহুদিন ধরে কাজ করছেন, বহু বছর ধরে কাজ করছেন, আপনি কিভাবে এই কাজে অগ্রসর হলেন, কিভাবে অনুপ্রাণিত হলেন?
এটা বলতে হলে একটু বলতে হয় আমাদের সামাজিক মর্যাদার বিচারে পারিবারিক বা বৈবাহিক সম্পর্কের বিষয়টি খুবই স্পর্শকাতর, সমাজে সবাই কথা বলে না এটার ব্যাপারে, স্বভাবতেই এই বিষয়ে আমাদের সমাজের মহিলারা মুখ ফুটে কিছুই বলতে চায় না। কিন্তু সামাজিক কালে বঞ্চিত নারীদের অধিকার আদায়ের পিছনে বিশ্বব্যাপী ব্যাপক সমর্থন রয়েছে, এটা তো জানেন যে এখন জাতিসংঘ বলেন, বিশ্বব্যাংক, নন প্রফিট, ফর প্রফিট, সবাই এটার প্রতি খুব মূল লক্ষ্য রাখছে। ফলে বিপদগ্রস্ত মহিলাদের মুক্ত করার প্রচেষ্টা সহজে সফল করার জন্য আমার মতো অনেকেই বিশ্বব্যাপী কাজ করছে। আমার নিজের কারণটা হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের যতই ব্যক্তিগত বিপর্যয় হয় এটার পিছনে আমি নিজেও একজন ভুক্তভোগী, আর আর যার জন্য আমি এত স্পর্শকাতর এটার ব্যাপারে। আমি দেখেছি যে সমাজের কোন গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, বড় লোক হতে পারে, কেউ এটার থেকে, সবাই এটাতে ভুক্তভোগী। কিছু সংখ্যক লোক কথা বলতে পারে, কিছু সংখ্যক লোক এটার ব্যাপারে এগিয়ে আসে না, কিন্তু আমাদের মতো নারীরা যদি আমরা মুখ ফুটে বলি আর একজন আরেকজনকে সাহায্য করি, অন্যরা এগিয়ে আসবে এটার ব্যাপারে কথা বলতে। আর আমার সবচেয়ে বড় আমি মনে করি সুবিধা হয়েছিল যে আমি পড়াশোনা ছাড়িনি, তার মধ্যে সবসময় চাকরি করে এসেছি। চাকরি করে আসায় আমি স্বাবলম্বী ছিলাম এবং আমি আমার মেয়েদেরকে ওইভাবেই বড় করেছি যেন ওরা জীবনে যেটাই হয় যেন স্বাবলম্বী, নিজেরাই স্বাবলম্বী হয়।
নাইলা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।